الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد المرسلين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله، الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله. মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, অনুষ্ঠান রমজান ও আমাদের স্বাস্থ্য নিয়ে আরো একবার উপস্থিত হয়েছি। যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন সকলকে জানাই স্বাগতম। এই অনুষ্ঠানের মধ্যে আমরা একটি বিষয় নিয়ে থাকি, আর আজকের যে বিষয় নেওয়া হয়েছে গত পর্বে যারা দেখেছেন হয়তো জেনেই ফেলেছেন, আজকের বিষয় হচ্ছে জ্বর। জ্বর কি, জ্বরের লক্ষণ কি, এবং জ্বর হলে আমাদের করণীয় কি, কি করতে পারি, সকল বিষয় সম্পর্কে আমাদের সাথে ডক্টর সাহেব রয়েছেন, আমরা জানবো। কিন্তু আসুন দুরুদে পাকের ফজিলত জেনে নেই। রহমাতুল্লিল আলামিন শফিউল মুজলিমিন হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের ইরশাদ ফরমান, তোমরা যখন কোনো কিছু ভুলে যাও তখন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, স্মরণে এসে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আজকেরও আমাদের সাথে ডক্টর ইব্রাহিম মাসুম বিল্লাহ তারি সাহেব রয়েছেন, আসুন আমরা তার নিকট সরাসরি যাব এবং কিছু প্রশ্ন আমরা করব আজকের বিষয় সম্পর্কে, যেহেতু আজকের বিষয় আমাদের জ্বর। এই জ্বর আসলে কি, অনেকে এসে বলে আমার জ্বর জ্বর ভাব, ডক্টর সাহেব জ্বর জ্বর ভাব, ফার্মেসিতে গিয়ে অনেকে বলে আমার জ্বর জ্বর ভাব, তো কি হলে মানুষ বুঝতে পারে আমার জ্বর, আসলে জ্বরটা আসলে কি?
আসলে সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি চমৎকার একটা বিষয় নিয়ে আজকে আলোচনা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং মাদ্রাসা চ্যানেল সম্মানিত দর্শকবৃন্দ আপনাদেরকে আজকে আমাদের অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। জ্বর বলতে আসলে আমরা একেবারে বেসিক্যালি যে জিনিসটা বুঝি সেটা হচ্ছে, জ্বর মানে হচ্ছে আমার শরীরের যে স্বাভাবিক যে তাপমাত্রা থাকার কথা তার চেয়ে যখন একটু বেশি হয়, হ্যাঁ, তখন আমরা বলবো জ্বর। অর্থাৎ স্বাভাবিক তাপমাত্রার চেয়ে যখন তাপমাত্রা বেশি হয়ে যাবে তখনই আমরা বলবো জ্বর। জি, এটাই হচ্ছে মূলত জ্বর। আর জ্বর বলতে কোনো রোগকে বোঝানো হয় না, এই জিনিসটা আমাদের কাছে একটু ক্লিয়ার করতে হবে।
জ্বর হলে তো আমরা বুঝি রোগ,
জ্বর মানে হচ্ছে কোনো রোগ নয়, জ্বর মানে হচ্ছে অন্য রোগের লক্ষণ।
অন্য রোগের লক্ষণ,
লক্ষণ, জি,
উপসর্গ,
অন্য রোগের একটা উপসর্গ। এই বিষয়টা আমাদেরকে ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে। জ্বর মানে হচ্ছে, এই জ্বর কোনো রোগ নয়, জ্বর হচ্ছে একটা অন্য রোগের লক্ষণ।
যেমন,
হ্যাঁ, যেমন হচ্ছে এটা জ্বরের ধরন দেখে, জ্বরের বিভিন্ন ক্রাইটেরিয়া, জ্বরের যে ফিচারগুলো আছে এগুলো ধরে আমরা বিভিন্ন ধরনের রোগকে চিন্তা করে থাকি। জি, এখন তাহলে জ্বর বলতে আমরা যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে স্বাভাবিক তাপমাত্রার চেয়ে যখন আমাদের শরীরে তাপমাত্রা বেড়ে যাবে তখন আমরা বলবো জ্বর। এখন এই আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রাটা কত? আমাদের শরীরের স্বাভাবিক তাপমাত্রা, শরীরের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। ফারেনহাইট স্কেলে আমরা 98.4 ডিগ্রি,
যখন যখন আপনার থার্মোমিটারের প্যারদ যখন
98.4 পর্যন্ত হচ্ছে আমি স্বাভাবিক আছি, এর উপরে যখন হবে তখন আমি বলবো জ্বর। এখন এই জ্বরটা বিভিন্ন রকমের হতে পারে। সর্বপ্রথম হচ্ছে জ্বরটা এমন, এটা কিছু জ্বর আছে কন্টিনিউয়াস জ্বর, হ্যাঁ, মানে আবার কিছু জ্বর আছে ইন্টারমিটেন্ট, আবার কিছু আছে হচ্ছে আবার থেকে থেকে হয়। তো সারাক্ষণ যে জ্বরটা থাকে সেটাকে আমরা কন্টিনিউয়াস ফিভার বলি। এই সারাক্ষণ জ্বর থাকে হচ্ছে আপনার এই আপনার টাইফয়েড জ্বরটা, ম্যান্ডেরিক ফিভারে, আবার হচ্ছে ম্যালিগনেন্সি অর্থাৎ ক্যান্সারের কারণে যদি কোনো জ্বর আসে, এই জ্বরগুলো হচ্ছে আপনার সারাক্ষণ থেকে থাকবে। জি, তারপর হচ্ছে ইন্টারমিটেন্ট, আপনার থেকে থেকে হবে, আজকে হয়েছে আগামীকালকে নাই, আবার পরশু দিন হলো,
অথবা রাতে রাতে হলো,
রাতেরটা হচ্ছে আবার একটু ভিন্ন। জি, আজকে হলো, আজকে আপনার ভালো জ্বর আছে আগামীকালকে নেই পরশু দিন আছে, অথবা আজকে আপনার জ্বর আছে আগামীকালকে নাই পরশু দিনও নাই এরপর দিন হলো, চার দিন ইন্টারভেল হলো অথবা তিন দিন ইন্টারভেল হলো। হ্যাঁ, কোয়াটিটিয়ান ফিভার বলা হয়, টাশিয়ান ফিভার বলা হয়, এগুলো হচ্ছে আপনার ম্যালেরিয়া কালা জ্বরের ক্ষেত্রে এই টাইপসের জ্বর হয়, তখন আমরা চিন্তা করি এটা এদের ম্যালেরিয়া অথবা কালা জ্বর। আবার হচ্ছে আপনার কিছু জ্বর আছে থেকে থেকে, আপনি যেটা বললেন রাতে রাতে হয়, সকালে হয়েছে সারাদিন ভালো এরপর আবার রাতে আসলো,
রাত জ্বর বলি।
তারপরে হচ্ছে থেকে থেকে যে জ্বরটা হয় এটাও জ্বরের একটা প্রকার, এটা যদি আমরা আর অন্য জ্বর চিন্তা করে থাকি। তো মূল কথা হচ্ছে জ্বরটা হচ্ছে আপনার বিভিন্ন রোগের লক্ষণ, জ্বরের ধরন, জ্বরের ফিচার দেখেই আর কি আমরা অন্য রোগগুলোকে আমরা আইডেন্টিফাই করি।
জ্বরের কারণটা কি আসলে, জ্বর হয় কেন?
জি, যে বিষয়টা বললাম, জ্বর হয় অনেকগুলো কারণে, যে আমরা জ্বরের লক্ষণ দেখে আমরা বিষয়টা ভাবি, যেমন হচ্ছে আমার আজকে জ্বর হলো আগামীকালকে নাই আবার পরশু দিন হলো, তখন আমরা এটাকে ইন্টারমিটেন্ট ফিভার বলি। এটা হতে পারে আপনার যদি ম্যালেরিয়া দ্বারা আমি আক্রান্ত হই তখন আমার এটা হতে পারে, অথবা কালা জ্বরের দ্বারা যদি আমি আক্রান্ত হই, হ্যাঁ, তখন আপনার এই সমস্যাটা হতে পারে। অথবা আমার দেখা গেছে আপনার শরীরে কোনো ধরনের প্রদাহ হলো, শরীরে কোনো ধরনের ব্যাকটেরিয়া আপনার আক্রমণ করলো, শরীরে কোনো ধরনের ভাইরাল আক্রমণ করলো, তখন আমার ভাইরাল ফিভার হতে পারে। হ্যাপাটাইটিস বি আক্রমণ করছে আপনার, হ্যাপাটাইটিস বি ভাইরাস যারা যদি আমি আক্রান্ত, তখন আমার ভাইরাল হ্যাপাটাইটিস হয়েছে, সেটাও আমাকে জ্বর দিবে। এরকম বিভিন্ন রোগের উপসর্গ হিসাবে আমরা জ্বরটাকে পেয়ে থাকি।
এখন মনে করেন যে প্রায় আমরা শুনে থাকি ডক্টরের কাছে গেলেও জ্বর নিয়ে বলে এটা ভাইরাস জ্বর, এই ভাইরাস জ্বর আসলে এটা কি, এটা লক্ষণ কি, এটা হলে কি করা দরকার?
জি, চমৎকার একটা প্রশ্ন করছেন। এখন সময় উপযোগী, এবং প্রায় প্রতিটা ঘরে এখন আপনার একটা ভাইরাল ফিভারের পেশেন্ট আছে। সর্বপ্রথম আমি যে কথাটা বলবো, ভাইরাল ফিভার বলতে আসলে কি বুঝি, ভাইরাল ফিভার মানে ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে যে জ্বরটা আসছে সেটাই হচ্ছে ভাইরাল ফিভার। তো সর্বপ্রথম ভাইরাস ফিভার যেটা বা ভাইরাল ফিভার, এটা আমি বুঝবো কিভাবে? ভাইরাল ফিভারটা বোঝার উপায়টা হচ্ছে, জ্বরটা আমার প্রথম থেকেই বেশি থাকবে, জ্বরটা প্রথম থেকে বেশি থাকবে। ইভেন এটা কি 103 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত যেতে পারে, জ্বরটা প্রথম থেকে বেশি আসবে। যেহেতু আমার জ্বরটা বেশি, হ্যাঁ, এই জ্বরটা কন্টিনিউয়াসলি বেশি থাকবে, এটা নিচে নামবে না, জ্বরটা বেসলাইন টাচ করবে না। যেহেতু জ্বরটা বেশি, শরীরে একটু ব্যথা অনুভব হবে, ক্ষুধা মন্দা থাকবে, বমি বমি ভাব থাকবে, জয়েন্টে পেইন হবে, আবার আপনার দেখা যায় সর্দি কাশি থাকতে পারে, বমি ভাব থাকতে পারে। এই লক্ষণগুলো দেখিয়ে হচ্ছে আমরা ভাইরাল ফিভারটাকে আপনার চিন্তা করে থাকি আর কি, ভাইরাল ফিভার যেটা।
আচ্ছা, তো এই যে আপনার ভাইরাল ফিভার অথবা ভাইরাসের মাধ্যমে যে জ্বরগুলো হয়,
জি,
তো এই জ্বরের যখন হয়ে যাবে অথবা জ্বর চলে আসলো,
জি,
তখন আমাদের করণীয় কি, আমরা কি করতে পারি? নর্মাল জ্বর হোক অথবা নর্মাল জ্বরের তো একটা করণীয় আলাদা হবে, এবং ভাইরাল জ্বরের মানে করণীয় আলাদা হতে পারে, তো এই করণীয় গুলো কি, আমরা কি করতে পারি?
এক্ষেত্রে আমি প্রথম যে পরামর্শটা দিব, আপনার জ্বর হয়েছে, আপনি সর্বপ্রথম দেরি না করে ডক্টরের পরামর্শ নেবেন, আপনি আপনার ডক্টরের শরণাপন্ন হবেন। এক্ষেত্রে আপনি কোনোভাবে আতঙ্কিত হবেন না, বিশেষ করে ভাইরাল ফিভার আমাদের দেখা যায়, আমরা ভাইরাল ফিভারে প্রথম থেকে অনেক বেশি টেম্পারেচার থাকে, হাইরেস্ট,
তখন ভয় পেয়ে যায়,
সবাই ভয় পেয়ে যায়, আতঙ্কিত হয়ে যায়, হ্যাঁ, আর ক্ষুধা মন্দা থাকার কারণে শরীরটা প্রচন্ড দুর্বল হয়ে যায়,
দুর্বল হয়ে যায়, হ্যাঁ,
তখন পেশেন্ট নিজেকে খুব অসহায় অনুভব করে, হ্যাঁ, এবং ডিহাইড্রেটেড হয়ে যায়, তখন তার সাথে সাথে তার ফ্যামিলিও আতঙ্কিত হয়ে যায়। তো আমি সর্বপ্রথম যে পরামর্শটা দিব, আপনার ডক্টরের সাথে অবশ্যই পরামর্শ করবেন এবং আতঙ্কিত হবেন না। মূল বক্তব্য হচ্ছে আমার এটাই যে কোনোভাবে আতঙ্কিত বা ভয় পাওয়ার কিছু নেই, এটা ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো ঠিক হওয়ার জন্য আমাকে তো কিছু উপায় অবলম্বন করতে হবে,
জি অবশ্যই।
উপায় অবলম্বন কি, আমার জ্বর হয়েছে, এখন আমার জ্বরে আর স্বাভাবিকভাবে জ্বরে আমার খাইতে ইচ্ছা করবে না, ইচ্ছে করবে না, এটাকে আপনি যুক্তি হিসাবে না দাঁড়িয়ে আপনার সুস্থ হতে হবে, এটাকে যুক্তি হিসাবে দাঁড় করিয়ে আপনি খাবার খাবেন,
খাবার খেতে হবে,
খাবার খেতে হবে,
কিছু কিছু বেশি না খেতে বলে অল্প 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 অল্প
বারবার খেতে। একটা একটা কথা সবার উদ্দেশ্যে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন, আমাদের শরীরে উনি এমন একটা ফিজিওলজি বা শরীরের এমন একটা স্বাভাবিক প্রক্রিয়া দিয়েছেন, যে প্রক্রিয়াকে আমরা ইমিউনিটি বলি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বলি। জ্বর, ভাইরাল ফিভার হোক, ব্যাকটেরিয়াল ফিভার হোক, যে কোনো ইনফেকশন দ্বারা যে জ্বরে আসে, সেটা অটোমেটিক্যালি শরীরকে যদি আপনি সুস্থ রাখেন, ওই সেই শরীরই আপনার ওই রোগগুলোকে প্রতিরোধ করে দিবে। অর্থাৎ এক্ষেত্রে আপনার মূল টার্গেট থাকবে আপনার শরীরকে সুস্থ রাখা। শরীরকে সুস্থ রাখতে গেলে আপনাকে খাবার অবশ্যই খেতে হবে, যে জ্বর হয়েছে আপনার খেতে ইচ্ছা করছে না, এটাকে আপনি ইস্যু হিসেবে না ধরে আপনি সুস্থ হতে হবে,
এজন্য খাবার,
আপনি খাবার খাবেন, জি,
তারপর ওষুধের জন্য খাবার খেতে হবে,
নর্মাল প্যারাসিটামল জাতীয় ওই ঔষধ আপনি নেবেন, তিন বেলা নিতে পারেন জ্বরের ধরন অনুযায়ী।
আমরা যেটা জানলাম জ্বরের কারণে, এবং জ্বরের অনেক ফজিলত রয়েছে, হাদিসে পাকের মধ্যে জ্বরের অনেক ফজিলত রয়েছে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, তোমরা জ্বরকে মন্দ বলো না। অনেক সময় দেখা যায় যাদের জ্বর হয় তখন বলে যে জ্বর হয়েছে আর কিছু ভালো লাগে না, জ্বর এটা এত বাজে একটা জিনিস, মুক্তিতা করে ফেলে, খাবার খেতে মনে চায় না। এই কথা শুনে তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, তোমরা জ্বরকে মন্দ বলো না, জ্বর এমন একটা রোগ, জ্বর যার আসে তার গুনাহকে এমন করে ঝরিয়ে দেয়, এমন ভাবে ঝরিয়ে দেয় যেমন ভাবে গাছের পাতা ঝরে যায়। তো এই যে একটা অবস্থা, তো জ্বরকে মন্দ না বলার জন্য বলেছে। এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য দোয়া করে দেন যাতে আমার সবসময় জ্বর থাকে, এই জ্বর নিয়ে যাতে আমি নামাজ পড়তে পারি, জ্বর নিয়ে রোজা রাখতে পারি, জ্বর নিয়ে যাতে করে ইসলামী সকল কাজে আমি অংশগ্রহণ করতে পারি। তখন দেখা গেল দোয়া কবুল হয়ে গেল, এবং মৃত্যুর আগ পর্যন্ত ওনার শরীরে জ্বর বিদ্যমান ছিল। তো এই যে তাদের প্রেরণা, কিন্তু আমাদের সমাজে জ্বর আসলে আমরা এটাকে খারাপ বলে ফেলি, জ্বরটা ভালো না। তো এভাবে বলা আসলে ঠিক না দর্শক শ্রোতা, জ্বরকে আমরা মন্দ বলবো না। জ্বর আসলে এভাবে বলা, জ্বর তশরিফ এনেছেন, মানে আদবের সাথে বলা। কেননা জ্বরের কারণে আমার শারীরিক ভাবে সুস্থতা তো হবেই, কিন্তু আমার গুণাগুলো ঝরে যাচ্ছে।
চমৎকার কথা বলেছেন।
এরপর আরেকটা জিনিস যেটা, যে হাদিসে বাকরের মধ্যে আসছে, মানুষ যখন অসুস্থ হয়, যে কোনো রোগের কারণে অসুস্থ হয়, ওই অসুস্থতার মাধ্যমে সে যদি ইন্তেকাল হয়ে যায় আর ধৈর্য ধারণ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে মাগফিরাত দান করবেন, জান্নাত দান করবেন। আর যদি সে সুস্থ হয়, তাহলে তার শরীরের মধ্যে রক্ত মাংস এগুলো সম্পূর্ণ নতুন রূপে সৃষ্টি হয়ে যাবে, আরও পরিপূর্ণ, মানে খুব আগের চেয়ে ভালো অবস্থানে সে চলে আসবে। এটা হাদিস শরীফের ভাষ্য। তো তেমনইভাবে জ্বর যখন আমাদের আসে, আমরা অধিকাংশ সময় দেখা যায় জ্বর চলে আসলো, মানে এখন আজকে এখন জ্বর জ্বর লাগছে, সাথে সাথে ঘরের মধ্যে প্যারাসিটামল রয়েছে, আমরা খেয়ে ফেললাম। এ ধরনের অনেক নজির রয়েছে। তো জ্বর আসলে আমাদের আসলে করণীয়টা কি, আমরা কি করতে পারি? আমরা গোসল করব না, মাথায় পানি দিব না, শরীরে হাত পা টিপাব না, ঔষধ খাবো, মানে আমাদের করণীয় কি? আশপাশ কি নোংরা থাকলে এগুলো পরিষ্কার করে ফেলবো, না নোংরা অবস্থায় থাকবো, না বিছনা যেটা রয়েছে বিছানার কাপড় এটা কি ই করে ফেলবো? সার্বিকভাবে আমাদের করণীয়গুলো কি?
জি, এখন এই আমরা যে ভাইরাস জ্বর নিয়ে কথা বলছিলাম, মূলত ভাইরাস জ্বরটা তো হচ্ছে আপনার আপনার পরিবেশ থেকে, আপনার অথবা আপনার আশেপাশে যিনি আছেন ওনার থেকে, এইভাবেই হয় আপনার মাধ্যমে ছড়ায় আর কি। তো সেক্ষেত্রে প্রথম পরামর্শ যেটা, যে আপনি আতঙ্কিত হবেন না, এরপরে ডক্টরের শরণাপন্ন হবেন। ডক্টরের শরণাপন্ন হয়ে আপনি ডক্টর আপনাকে সাধারণত অ্যান্টিবায়োটিক যে ড্রাগগুলো আছে, প্যারাসিটামল জাতীয় ওষুধ আপনি খেতে পারেন। তার পরবর্তীতে হচ্ছে আপনি আপনার প্রচুর পরিমাণে পানি খাবেন, লিকুইড তরল খাবারগুলো একটু বেশি খাবেন। কেন খাবেন? কারণ হচ্ছে জ্বরে সাধারণত যেহেতু আপনি খাবার ওইভাবে গ্রহণ করছেন না, তখন আপনি ডিহাইড্রেটেড হয়ে যেতে পারেন, আপনার শরীরে পানি স্বল্পতা আসতে পারে, রক্ত শূন্যতা আসতে পারে, বিভিন্নভাবে আপনার শরীর দুর্বল হয়ে যেতে পারে, তাই যার কারণে আপনি তরল খাবারটা একটু বেশি খাবেন। জি, তারপর আছে আপনি ওর স্যালাইন খেতে পারেন। হ্যাঁ, আর অবশ্যই আপনি যে বিষয়টা বলছিলেন আশপাশের বিষয়গুলো, হ্যাঁ অবশ্যই একটা সুস্থ মানুষ সুস্থ পরিবেশেই থাকবে, এটাই স্বাভাবিক। আর সুস্থ পরিবেশে থাকতে গেলে তার পরিবেশটা, তার আশপাশটা একটা সুন্দর চমৎকার পরিবেশ থাকতে হবে, এটাই তো মানে একটা সুস্থ মানুষের চাহিদা হওয়া উচিত। তখন তার বিছানা, তার রুম বা তার আশেপাশে যে এনভায়রনমেন্ট, এগুলো অবশ্যই তিনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। যে বাথরুমটা তিনি ব্যবহার করেন সে বাথরুমটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। জি, তারপর হচ্ছে আপনার কোনোভাবে একটা মানে গুরুত্বপূর্ণ যে কথাটা বলবো, ব্যথার ওষুধ খাওয়া যাবে না।
অনেকে
ব্যথা করছে সেজন্য আপনি ব্যথার ওষুধ খাবেন, এই এই জিনিসটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। দেখা যায়
কি হয় আসলে,
আসলে ব্যথা ওষুধ দেওয়ার জন্য একটা স্পেসিফিক ইন্ডিকেশন থাকে। জি, এখন দেখা গেছে আমার ওই ইন্ডিকেশন নাই, আমার ব্যথা করছে, জ্বরের কারণে হয়তো ব্যথা করতে পারে, আমি ব্যথার ওষুধ খেয়ে নিলাম, এখন মনে করেন আমার ডেঙ্গু ফিভার বা চিকুনগুনিয়া। এখন ডেঙ্গুতে হ্যামরেজ হতে পারে, হ্যামরেজ বলতে কি বোঝায়, মানে আপনার ভাস্কুলার হ্যামরেজ হতে পারে ডেঙ্গুতে। আপনার কোনো কোনো কারণে দেখা যায়, আমরা ব্যথা ওষুধ যেগুলো নেই, ডাইক্লোফেনাক জাতীয় ওষুধগুলো নেই, দেখা গেছে আপনার কন্ট্রা ইন্ডিকেটেড বা হারাম। হ্যাঁ, সুচিত শব্দটা নিচ্ছি না আর কি, বোঝানোর জন্য আমি শব্দটা ব্যবহার করছিলাম। হ্যাঁ, তো এখন আপনার এই ডেঙ্গুতে হচ্ছে টোটালি আপনার কন্ট্রা ইন্ডিকেটেড, নিষিদ্ধ আপনার ব্যথার ওষুধ। সেখানে দেখা গেছে আমি, আমার ডেঙ্গু হয়েছে না কি হয়েছে আমি জানি না, একটু ব্যথা করছে, আমি ব্যথার ওষুধ খেয়ে নিলাম, আত্মঘাতী একটা কাজ হয়ে গেল। তো সেই জন্য আমি অবশ্যই পরামর্শ দিব, ব্যথার ওষুধ গুলো আপনি খাবেন,
করলেই ব্যথার ওষুধ খাওয়া যাবে না, শরীরের জন্য অনেক ক্ষতিকর।
আমি এই ক্ষেত্রে মানে ভাইরাল ফিভার
বলে আমরা শুনে থাকি কিডনি এফেক্টেড হওয়ার সম্ভাবনা থাকে,
কারণ আপনার যে ওষুধটা খাচ্ছেন এই ওষুধটাই আপনার ছাকুনির মাধ্যমে কিডনি ছাকুনি করার মাধ্যমে ওষুধটা শরীর থেকে বের করে দিতে হবে। হ্যাঁ, আপনার শরীরে যতটুকু প্রয়োজন নেওয়ার পরে সে বের করে দেয়। এখন ব্যথার ওষুধের যে এলিমেন্টস গুলো থাকে, মাঝে মাঝে দেখা যায় আপনার যেটা প্রয়োজন নেই সেটাও যখন নিচ্ছেন তখন কিডনিগুলোকে বের করতে পারে না। তারপর হচ্ছে আপনার সোডিয়াম ক্লোরাইডের ইমব্যালেন্স হয়ে আসে, শরীরে আপনার অ্যালবুমিনের পরিমাণ কমে আসে, শরীর ফুলে দিতে পারে, কিডনিতে সমস্যা দেখা দিতে পারে, এই ধরনের কিছু প্রবলেম দেখা দিতে পারে। জি, তো আপনার যে কথাটা বলছিলাম, মানে আমার এই ভাইরাস জ্বরের ক্ষেত্রে আমার পেশেন্ট বা আমরা সবাই দর্শকবৃন্দের কাছে আমার যে পরামর্শটা থাকবে সেটা হচ্ছে, আপনারা বিষয়টাকে এইভাবে নেন যে আপনার আপনাকে যে শরীরটা দিয়েছে এই শরীরের যত্নটা যদি আপনি ঠিক মতো নিতে পারেন, এই শরীরটাই আপনাকে সুস্থ করে দিবে। সুতরাং শরীরের যত্নটা আপনি কীভাবে নেবেন, আপনি অবশ্যই প্রতিদিন একবার করে গোসল করবেন, হাত পা এগুলা আপনি ঠান্ডা পানি দিয়ে মুছবেন, ঠান্ডা বলতে গিয়ে কি কুসুম গরম পানি দিয়ে মুছতে পারেন। তারপর হচ্ছে আপনার পর্যাপ্ত পানি খাবেন, আর হালকা জ্বরের ওষুধ খেতে পারেন, এটা ডক্টরের পরামর্শ অনুযায়ী। কোনোভাবে ব্যথার ওষুধ খাবেন না, তরল জাতীয় খাবারগুলো বেশি খাবেন। আপনি যদি এই বিষয়গুলো মানতে পারেন, ইনশাআল্লাহ অটোমেটিক্যালি শরীরের ইমিউনিটি সিস্টেমই আপনাকে সুস্থ করে দেবে।
রোজার সাথে এবং জ্বরের সাথে দেখা যায় রমজান যখন শুরু হয়ে যায় তখন অনেক মানুষ এর জ্বর চলে আসে, এর সাথে মানে এটা কি?
হ্যাঁ, এক্ষেত্রে কিছুটা যোগ সদৃশ্য থাকতে পারে, সবার ক্ষেত্রে হয় না, এবং এই কেসটা মানে একেবারে খুব রেয়ার কেস। জি, রেয়ার। আপনার তো এটা হয়তো বা দেখা গেছে, আমাদের তো বডি হ্যাঁ অনেক সময় অনেক কিছু সুইট করে না। রমজানে আমি প্রলং টাইম না খেয়ে আছি, লং টাইম ফাস্টিং আছি যেহেতু, সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় আমাদের অনেকের পেটে আলসার থাকতেই পারে। হ্যাঁ, এমন একটা আলসার যে আলসারটা হচ্ছে আপনার দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে দেখা যায় সমস্যা করতে পারে। তো এখন অথবা দেখা গেছে আমার পেটে একটা অ্যাবসেস আছে বা অন্য কোনো রোগ আছে, রমজানে যেহেতু আমি দীর্ঘক্ষণ ওই খাবারটা খাই নাই বা ওষুধও খাওয়া ডোজটা ঠিক মতো পড়ে নাই, অন্য রোগটা তখন প্রকোপ হয়ে গেছে, ওইটা প্রকোপ হওয়াতে আমার জ্বরটা আসছে। মূলত রমজানের জন্য যে জ্বরটা আসছে বিষয়টা এরকম না। হ্যাঁ, তো যার কারণে দেখা গেছে উনি দীর্ঘক্ষণ না খাওয়ার ফলে ওই রোগটা মানে ইনসিডেন্টালি রোগটার প্রকোপটা বেড়ে যাওয়াতে জ্বরটা চলে আসছে।
আচ্ছা, না খেলে অনেকক্ষণ যাবত আমরা খাচ্ছি না, না খেলে কি শরীরের টেম্পারেচার অটোমেটিক্যালি খাওয়ার চেয়ে কি না খেলে টেম্পারেচার বাড়তে থাকে কিনা? দেখা যায় যে রমজান মাসে দেখা যায় যে পেট গরম লাগছে, শরীরে একটু গরম লাগছে, মানে স্বাভাবিকভাবে একটু গরম ফিল বেশি হচ্ছে, এর কারণ কি?
না, এটা স্বাভাবিকভাবে গরম ফিল হচ্ছে এটা কথাটা মানে আপনার খুব একটা বিজ্ঞানসম্মত না আর কি। এটা হইতে পারে, নর্মাল সাইকোলজিক্যাল কিছু ইস্যু এখানে কাজ করে। হ্যাঁ, তবে এটা বলতে পারি আপনাকে, আমাদের শরীরের টেম্পারেচার তখনই বাড়ে যখন শরীরে অতিরিক্ত এটিপি প্রোডাকশন হয়। হ্যাঁ, শরীরে যখন বেশি পরিমাণ শক্তির প্রয়োজন হয়, যখন আপনি মনে করেন আপনি দৌড়াচ্ছেন, শরীরে এখন প্রচুর পরিমাণে আপনার এটিপি প্রোডাকশন হতে হবে, গ্লুকোজগুলোকে ভাঙতে হবে, তখন আপনার টেম্পারেচার অটোমেটিক এমনিই বেড়ে যাবে। তো এখন রমজানে আপনার তখনই হবে যখন হচ্ছে গিয়ে কি আপনি কোনো একটা কাজ করছেন, তখনই দেখা যাবে আপনার এই।
আপনার কথার পিছনে যদি কথা যদি টানা হয় তাহলে কি এটা বুঝে যায় না, রমজান মাসে আমি অতিরিক্ত আপনার না খেয়ে আছি, ঠিক না? না খেয়ে থাকলে তো আমার অটোমেটিক ফ্যাট গুলো ভাঙতে থাকবে,
ফ্যাট ভাঙতে
গেলে তো শরীর গরম হওয়ার কথা।
এই জায়গাটা
কাজ করি অথবা না করি,
জি হ্যাঁ, আমি এই জায়গাটা শেষ করতাম। তো এখন রমজানে অনেকের কাছে এই জিনিসটা এই জন্যই মনে হয় যে উনি দীর্ঘক্ষণ খাবার নিচ্ছেন না, খাবার নিচ্ছেন না ঠিক, কিন্তু এটিপি প্রোডাকশন তো বন্ধ নাই। হ্যাঁ, কিডনির কাজ, লিভারের কাজ, রেসপিরেশনের কাজ, এগুলো তো বন্ধ নেই, এই কাজগুলো চলতেছে। আমার ইনটেকের তুলনায় আউটপুটটা একটু বেশি হচ্ছে, আউটপুটটা যখন একটু বেশি হচ্ছে আমার স্টোরেজগুলো একটু কমে আসছে, যার কারণে এটিপি প্রোডাকশনও বাড়ছে, শরীরের টেম্পারেচার একটু বাড়তে পারে।
বাট এটা নরমাল মনে হতে পারে,
এটা নরমাল
কিছু না,
এটা কোনো জ্বর না,
এটা নরমাল কিছু, অনেকে মনে করে ভয় পেয়ে যায়,
এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসেবে নিতে হবে।
জি জি, এটা একটা প্রক্রিয়াটা অনেকে ভয় পেয়ে যায়। তাহলে আপনি পরামর্শ দিয়েছেন গোসল করতে হবে জ্বর আসলে,
জি, হাত পা মুছতে হবে,
মাথায় পানি দিতে হবে, জল পট্টিও দিতে পারে,
হ্যাঁ শিওর দিতে পারে,
জল পট্টিও কপালে দিতে পারে,
জি,
আর খাবার লিকুইড খাবারটা বেশি খেতে হবে, তরল খাবার বেশি খাওয়াতে হবে, শরবত,
আপনার শরীরকে সুস্থ রাখতে হবে, আর অলওয়েজ বডি টেম্পারেচারটাকে এনভায়রনমেন্টের টেম্পারেচারের সাথে অ্যাডজাস্ট করতে হবে। আমরা একটা এপিসোডে বলছিলাম যে শরবত যখন খাবো ইফতারে, বডি টেম্পারেচারের সাথে শরবতের টেম্পারেচারও যাতে আপনার অ্যাডজাস্টমেন্ট থাকে। এক্ষেত্রেও একই পরামর্শ দিব, জ্বরে আমার বডির যে টেম্পারেচারটা বাড়ছে আর এনভায়রনমেন্টের যে টেম্পারেচার, এটার সাথে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। এখন আমাদের দেশে আমরা যে সমস্যাটা করে ফেলি তা হচ্ছে আমাদের আগের কালে আমরা যে ভুলটা করতাম আর কি, জ্বর হলে আমরা কাঁথা মড়াই দিয়ে শোয়ে রাখতাম, ওনাকে কম্বলের নিচে রেখে দিতাম। মূলত কি করছি আমি, একটা ব্যারিয়ার সৃষ্টি করে দিচ্ছি এনভায়রনমেন্টের সাথে, আমার বডির সাথে একটা ব্যারিয়ার সৃষ্টি করে দিচ্ছি।
আসলে শীত লাগছে, কি করার, তখন তাকে
কম্বল, ঠিক আছে, এটাই স্বাভাবিক, এরকম চিন্তাটাই আসে। কিন্তু এখন মানে সায়েন্স বলছে বিষয়টা এরকম না, আপনি তাকে বডির সাথে তার এনভায়রনমেন্টের টেম্পারেচারটাকে অ্যাডজাস্ট করান, এতে করে দেখা যাবে জ্বরের আরো তো মূলত কি হয় আমার টেম্পারেচারটা বাড়ে, হ্যাঁ টেম্পারেচারটা আমি যখন
কমাতে হবে, এখন কম্বল গায়ে দিলে আরো তো বেড়ে যাবে,
আরো বেড়ে যাচ্ছে, এনভায়রনমেন্টের কাউন্টাকে সে আসছে না, যখন আমার এই টেম্পারেচার দুটো অ্যাডজাস্টমেন্ট আসবে জ্বর দ্রুত চলে যাবে, এতে এটা আমার জন্য আরো সহায়ক হবে।
জি,
জি, চিকিৎসা আপনার সর্বপ্রথম যে কথাটা বললাম যে আতঙ্কিত হবেন না, বেশি বেশি আপনার বাইরের জ্বরের ক্ষেত্রে তরল খাবারটা একটু বেশি নেবেন, স্যালাইন খেতে পারেন ডক্টরের পরামর্শ অনুযায়ী, ব্যথার ওষুধগুলো খাবেন না, যদি কোনো সমস্যা দেখা দেয় অজ্ঞান হয়ে গেছেন বা অন্য কোনো সমস্যা, র্যাশ বা এই ধরনের কোনো সহজে সমস্যা দেখা দেয়, তখন আপনি হয়তো ডিফারেন্ট জ্বর চিন্তা করতে হবে, ভাইরাল ফিভার না, এক্ষেত্রে আপনি অবশ্যই আপনি ডক্টরের পরামর্শ নেবেন।
এখানে আরেকটা জিনিস যেটা আমি মানে বলতে চাচ্ছি, দর্শকদেরকেও বলবো আপনার পরামর্শ নিয়ে, সেটা হচ্ছে যখন জ্বর হয়ে যায়,
জি,
সাধারণত আমাদের ঘরে তো প্যারাসিটামল থাকে, তারপরেও আশেপাশে ফার্মেসি থাকলে ফার্মেসির সাথে আমরা যোগাযোগ করি। তো ফার্মেসি যোগাযোগ করলে ওখান থেকে অলরেডি অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়।
জি জি জি।
না তো অ্যান্টিবায়োটিক দিয়ে দেয়, আপনি হয়তো এটা দেখবেন যে একদিন মাত্র জ্বর হয়েছে, তাকে অ্যান্টিবায়োটিক দিয়ে দেওয়া হয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি অ্যান্টিবায়োটিক কখন নিতে পারবো? এর সাথে সাথে কি অ্যান্টিবায়োটিক নিবো, এটা দেওয়াটা কি ঠিক হবে, না আমি একটু নাপা খেয়ে দেখবো যে আদৌ কমছে কিনা, মানে পরামর্শটা কি থাকবে?
এখানে পরামর্শটা আমি যে বারবার বলছিলাম যে ডক্টরের পরামর্শ নেবেন। এক্ষেত্রে ডক্টর অবশ্যই আপনাকে অ্যান্টিবায়োটিক দিবে না, একদিনের জ্বরে দুই দিনের জ্বরও আপনাকে দিবে না। অ্যান্টিবায়োটিক আমরা তখনই দিব যখন আমরা সাসপেক্ট করি যে এটা একটা ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত জ্বর, তখনই আমরা অ্যান্টিব্যাকটেরিয়া, ভাইরাল ফিভার যেটা, সেটা সাধারণত তিন দিন থাকে এবং এই তিন দিন জ্বরটা খুব বেশি পরিমাণে থাকে। তো আমাদের রুগীরা যে ভুলটা করেন, হ্যাঁ মনের অজান্তে ওনারা ফার্মেসিওয়ালার কাছে চলে যান, তারা দেখা যায় কি আপনার অ্যান্টিবায়োটিক ধরাই দেয়। তো অ্যান্টিবায়োটিক দিলে আমরা ইনশাল্লাহ আরেকটা এপিসোডে আমরা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। জি, তো অ্যান্টিবায়োটিক দিলে যে সমস্যাটা হয়, দেখা গেছে আমার উল্টো তো কোনো কাজ করে না, জ্বর তিন দিনে জ্বর ভাইরাল ফিভারে থাকবে, অ্যান্টিবায়োটিক নিয়ে আর যাইনি, হ্যাঁ আর আমার এই তিন দিনে আমার উল্টো আমি এই ড্রাগটা রেজিস্ট্যান্স হয়ে গেছে, পরবর্তীতে অ্যান্টিবায়োটিকটা আমার শরীর উপরে আর কাজ করবে না। জি, এতে একটা বিরাট একটা
মারাত্মক
মহামারীর সৃষ্টি হতে পারে, ইভেন কি আমার পরবর্তী জেনারেশনও এই রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে। জি, যে বিষয়টা বলছিলাম, তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ফার্মেসিওয়ালার কাছে না, যে ফার্মেসিওয়ালার কাছে আমরা ওষুধের জন্য যাব, কি ওষুধ খেতে হবে এটার জন্য আমরা অবশ্যই ডক্টরের কাছে যাব, ডক্টরের পরামর্শ নেব। জি,
গুরুত্বপূর্ণ কিছু আমরা পরামর্শ শুনলাম, আমাদের হাতে সময়ও শেষের দিকে রয়েছে। আমরা ইনশাআল্লাহ তাআলা এই জ্বর সম্পর্কিত, ভাইরাল জ্বর এবং নর্মাল জ্বর, এক্ষেত্রে যে পরামর্শগুলো ডক্টর আমাদেরকে দিয়েছেন, এর উপর যদি আমরা মানে আমল করতে পারি, তাহলে আমার মনে হয় এগুলো কন্ট্রোলিং করা সম্ভব রয়েছে। জ্বর আসলেই আমরা অনেক আতঙ্কিত হয়ে যাই, জ্বর আসলেই আমরা অ্যান্টিবায়োটিক নিয়ে নিই। এখন তো ঘরের মধ্যে অনেক ডক্টর, হ্যাঁ জ্বর হয়েছে এটা খেয়ে নাও, জ্বর হয়েছে এটা খেয়ে নাও, পেট ব্যথা হয়েছে এটা খেয়ে নাও, একটু সমস্যা হয়েছে এই ওষুধটা খেয়ে নাও, ওই তো ওই যে বাটার মধ্যে ঔষধ রয়েছে, আলমিরাতে ঔষধ রয়েছে, আমরা এভাবে বলে মানে নিজের ঘরের মধ্যে অনেকগুলো ডক্টর আমরা রেডি করে ফেলি। এরপর ফার্মেসিতে ডক্টর মানে রয়েছে, আদৌ এই ডক্টর আমাদের জন্য কল্যাণময় নয়, কল্যাণকর নয়, আমাদের বিশেষজ্ঞ ডক্টরের কাছে যাওয়া উচিত। এবং আমির আলোচনা দামত বরকাতম আলিয়া আমাদেরকে একটি পরামর্শ দিয়ে থাকেন যে নিজের যে ডক্টর, বারবার ডক্টর চেঞ্জ না করান, বারবার ডক্টর চেঞ্জ না করা, মানে একজন ডক্টরের শরণাপন্ন হওয়া। একজন ডক্টর শরণাপন্ন হলে কি হবে, যে আপনার বডি সম্পর্কে তো ধারণা হয়ে গেছে, এখন আপনি গেলেই আপনাকে আর আলাদাভাবে চেক আপ করা, আলাদাভাবে ই করতে হবে, নতুন ডক্টর কাছে গেলে সে আলাদাভাবে আপনাকে নতুনভাবে দেখা শুরু হবে। তো সেজন্য আমি আলোচনা দামত বরকাতুন এর পরামর্শ দিয়ে থাকেন যে যে ডক্টর দেখানো হয় একজন ডক্টরই আমরা দেখাই। আর আজকের যে আমরা অনুষ্ঠানে যা কিছু শ্রবণ করলাম, এরপর যাতে করে আমল হয়ে যায় সে চিন্তাও সে চেষ্টাও আমাদের করতে হবে। পাশাপাশি জ্বর আসলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদও করতে হবে যে আল্লাহ তাআলা এই মহান একটি নিয়ামত জ্বর আমাদেরকে দিয়েছেন। নিয়ামত এই জন্য বলছি যেহেতু জ্বর আমাদের শরীরকে শুধু পবিত্রই করে না, পাশাপাশি গুনাহকে ঝরিয়ে ফেলে, সুবহানাল্লাহ বিহামদিহি। তো সেজন্য আমি নিয়ামত বলছি, আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে। জ্বর আসছে এখন একেবারে পুরা এলাকা গরম করে ফেললাম, আমি অসুস্থ, এরকম না করে ধৈর্য ধারণ করি এবং ডক্টরের কাছেই শুধু বলি। দেখুন, আমি একটা প্রায় কথা বলে থাকি যে আমার মাথা ব্যথা করছে এখন, তো আমি যদি 10 জনকে বলি যে আমার মাথা ব্যথা করছে, এই মাথা ব্যথা কি ভালো হয়ে যাবে? নিশ্চয়ই না। কিন্তু বলে দিলাম, আমি ধৈর্য হারা হয়ে গেলাম, যে ফজিলত পাওয়ার কথা ছিল ফজিলত থেকে মেহরুম হয়ে গেলাম। সেজন্য পরামর্শ দিব, অসুস্থতা আসতেই পারে, আমরা প্রথমে কি করে ধৈর্য ধারণ করব এবং ডক্টরের শরণাপন্ন হলে ডক্টরের কাছে বলবো, যাকে বলা তাকে বলবো, শুধু অযথা অনেক মানুষকে জানিয়ে ফজিলত থেকে মেহরুম হয়ে গেলাম, এ থেকে বাঁচা উচিত। আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক। অনুষ্ঠানের সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। দর্শক শ্রোতা, আমরা আগামী অনুষ্ঠানে টাইফয়েড এবং ম্যালেরিয়া ধারাবাহিকভাবে আলোচনা করার চেষ্টা করব। আমাদের সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। টাইফয়েড কিভাবে হয়, ম্যালেরিয়া কিভাবে হয়, এগুলো কি জন্য আমাদের শরীরে আসে, এ থেকে বাঁচার উপায় কি রয়েছে, এই সার্বিক পর্যালোচনা আমরা করব ডক্টরের সাথে। আমাদের সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। অনুষ্ঠান সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের দরকার, অবশ্যই মতামত পাঠাবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।